এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হ, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান, যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার 80 বছরের গুনাকে মিটিয়ে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আজকে গেস্ট হিসেবে আছে আমাদের সাথে আমাদের ইকরাম বাপু এবং শাহরুখ ভাই, নাত পরিবেশনকারী হিসেবে আছেন আমাদের সাথে শাহাদাত ভাই। সবাইকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক আসুন আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা শুনব, যে টপিক নিয়ে আলোচনা করব, সেই সম্পর্কে একটি প্যাকেজ আমরা দেখে নেই।
পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা হোক বা কাপড় চোপড়ের পরিচ্ছন্নতা, ঘর ও সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্নতা, দীন ইসলাম প্রত্যেক বস্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইসলামী শিক্ষা ও উৎসাহিত প্রদান করেছে। এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অংশ বলা হয়েছে। ভালো ভালো নিয়তের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস করা শুধু সওয়াবই নয়, বরং এতে পার্থিব অনেক উপকারও রয়েছে। পক্ষান্তরে অপরিষ্কার ও ময়লা থাকা শুধুমাত্র ইসলামী দৃষ্টিকোণ থেকে অবাঞ্ছিত নয়।
আল্লাহ আল্লাহ, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটি প্যাকেজ দেখলাম। তো আজকের বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা জানি যে প্রত্যেক মানুষই চায় নিট অ্যান্ড ক্লিন থাকতে, নিজেকে পরিষ্কার রাখতে, নিজের আসবাবপত্র, নিজের ঘর বাড়ি সব কিছুকেই পরিষ্কার রাখতে। কিন্তু এমনও কিছু মানুষ পাওয়া যায় যারা এর পরিপন্থী বা বিপরীত পথে হাঁটতে দেখা যায়। তো আমরা আজকে জানবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু ইমানের অঙ্গ, এর প্রয়োজনীয়তা কতটুকু, আমাদের কি করা উচিত এ ব্যাপারে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে কোরআন করিম এবং আহাদিসে তাইয়্যিবার মধ্যে কি এসেছে ইনশাআল্লাহ তাআলা সে সম্পর্কে আলোচনা শুনবো। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসুন শুরু করি একটি কালাম দিয়ে, এরপর ইনশাআল্লাহ আমাদের আলোচনা শুরু করব।
জি স্যার, আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করব।
صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد
মকার মরুভূমির জোয়ার যদি হতাম বালির কণা, মক্কার মরুভূমির যদি হতাম বালির কণা, তোতে মরু বালির উপর জ্বলতে মরু রবি হবু তো সে বালির উপর আকাশে মরু দাশার যেতে প্রিয় নবী ভাগ্যের তারা যদি তবু চমকে উঠে আমার, ভাগ্যের তারা যদি তবু চমকে উঠে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকাশ শুনবে, দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর, এই মোর উদাসনা যেতে প্রিয় নবীর শহর, কোনদিন পুরাই জানি এ অদমে আশার প্রহর, বন্দি হয়ে আছি আমি বাংলা পাবরে হাই যাব ছুটে আরব শহর আকাশে, পাবরে হাই যাব ছুটে আরব শহর, এ যেতে প্রিয় নদীর শহর আকাশে, পুরাই জানি এ অদমে আশার প্রহর, যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, পার নজর হে মো উদাসমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন পুরাই যদি এ অদমের আশার
মাশাআল্লাহ মারহাবা মারহাবা দর্শক, আজকে বিষয় নেওয়া হয়েছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আসুন এ ব্যাপারে মাদানী ফুল শামিল করি ইকরাম ভাইয়ের মাধ্যমে। জিজুর
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা সকলেই জানি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে সূরা বাকারার দ্বিতীয় পারা 222 নং আয়াত ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সামনে ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ পাক পছন্দ করেন অধিক তওবাকারীদের এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদের। আয়াতের বাক্যায় হাদিস মুবারাকার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আরও অধিক বেশি তুলে ধরা হয়েছে, যে ইসলামের পবিত্রতার মর্ম খুবই ব্যাপক, মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দাপে দাপে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এবং নিয়মিত পবিত্রতা হলো সুস্থতা, আর পবিত্রতাই অলসতা হলো অসুস্থতা। যারা এই পবিত্র ক্ষেত্রে অলসতা করে তারাই অসুস্থ। এই কারণেই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অসংখ্য হাদিস মুবারাকা বর্ণনা করেন। তার মধ্যে একটি আমরা সকলেই জানি যে আত-তুহুরু নিসফুল ঈমান, যে পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। সুতরাং এ থেকে বোঝা যায় পরিচ্ছন্নতার গুরুত্ব কতটুকু। কতটুকু গুরুত্ব হলে আল্লাহ পাক পবিত্র কোরআন করিমের মধ্যে আয়াত নাযিল করেন, এবং কতটুকু গুরুত্ব হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলে আখ্যায়িত। সেজন্য আমাদের উচিত পবিত্রতা অবলম্বন
করা। দর্শক, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কুরআনুল করিম ও আহাদিসে তাইয়্যিবার মধ্যেও এসেছে, তার মানে এই বিষয়টা কতটুকু জরুরি। আজ আমরা দেখি যে আমরা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। হয়তোবা উপরের দিক দিয়ে অনেক ফিটফাট, কিন্তু আমাদের আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, আমাদেরকে রিলেটেড যে বিষয়গুলো জড়িয়ে আছে, এই ব্যাপারে আমরা কতটুকু সজাগ, এ ব্যাপারে আমরা কতটুকু দৃষ্টিপাত করি। তো এজন্য আমাদের উচিত যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সব জায়গায় সমানভাবে আমরা যাতে এটাকে বাস্তবায়ন করি, এ ব্যাপারে সজাগ দৃষ্টি দেওয়া। জি শাহরুখ ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। লেখক ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের, তো এই সম্পর্কে কোরআন কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন শুনেছি, হাদিসে পাকও বলেছেন, যেভাবে ইকরাম ভাই বলেছেন, তার পাশাপাশি দেখবে একটা জিনিস, যেভাবে দীন ইসলাম আমাদেরকে আপনার কুফর এবং শিরকের পবিত্রতা থেকে যেভাবে আমাদেরকে কি করে সম্মান এবং মর্যাদায় দৃষ্টিত করে, ঠিক একইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাও বলা হচ্ছে পবিত্রতার উচ্চ শিক্ষার মাধ্যমে মানবতার মহত্বকে সমুন্নত করে। অর্থাৎ আপনার লিয়াকত ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা এমন একটি ব্যাপক বিষয় যে যেভাবে হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাম ভাই, যে যে হাদিস শরীফটি সবচেয়ে বেশি পরিমাণ এসেছে যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক বলা হয়েছে, সেভাবে আরও অনেকে অনেক হাদিসে মুবারকা রয়েছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এটা একজন মুসলমানের জীবনে অতপ্রতভাবে জড়িত। তো যদি আমরা সেটা লক্ষ্য করি তাহলে আপনি দেখবেন যে তো একজন শিশু জন্মের পর থেকেই কিন্তু তার সাথে পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্কটা জড়িয়ে যাচ্ছে। তো পরবর্তীতে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তো পবিত্র হয়ে যায়। এরপর থেকে সে যতক্ষণ পর্যন্ত সজ্ঞান হবে না ততক্ষণ পর্যন্ত তার পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে যে দেখভাল বা বিষয়গুলো খেয়াল করা দরকার তা পিতামাতার দায়িত্বে থাকে, কিন্তু যে যখনই সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় অর্থাৎ বালেক হয়ে যায় একজন মুসলমান, তখন তার এমন কতগুলো বিষয় দাঁড়িয়ে যায় যে এমন কতগুলো এই ফরজ তার উপর এই ফরজ হয়ে যায়, এমন কিছু বিষয় যে ইসলামের যেগুলোর কারণে তাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হয়। যেমন নামাজ, একজন ব্যক্তি যে একজন মুসলমান, সে যদি নামাজ পড়তে যায় তাহলে সে তাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের মাধ্যমে কিন্তু সে নামাজ আদায় করতে পারবে। যদি সে এমনি নামাজ আদায় করতে তাহলে সে বরং সব তো দূরের কথা, বরঞ্চ গুণাগার হবে। তো তার জন্য উচিত যে সর্বপ্রথম যে পবিত্রতা জিনিসটা কি সেটা বুঝা। শুধু এটা আমরা এমনিতেই গিয়ে এমনও বিষয় আছে লেখক ভাই যে পবিত্রতা মানে আমরা এমনই বুঝি যে এমনও অসংখ্য মুসলমান ভাই দেখবেন যারা জানে না যে জুমার দিন এসেছে বা সাধারণত রীতিমতো যারা গোসল করে পবিত্রতা অর্জন করার চেষ্টা করে তারা পবিত্রতা মানে এটাই বুঝে যে আমরা পুকুরে নামলাম, ডুব দিলাম, উঠে চলে আসলাম, পবিত্রতা অর্জন হয়ে গেলাম। আসলে কিন্তু পবিত্রতা এটা না। যেমন এর সাথে যে আপনার ফরজের বিষয় রয়েছে, যেমন একজন মুসলমান বা লেখর পর্দা তার যদি গোসল ফরজ সে কীভাবে পবিত্রতা অর্জন করতে হবে তা দিন ইসলাম কিন্তু আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে। ওইভাবে আপনি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, এভাবে আপনার যখন শরীরে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গের এমন কিছু লোম রয়েছে যেগুলো আপনাকে একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই কী করতে হবে, পরিষ্কার করতে হবে। এই ব্যাপারে আরও ব্যাপক বিস্তারিতভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকের মধ্যে কি দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই ব্যাপারে আরও দুটি হাদিসে মোবারকা আপনার লেখক ভাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বের ব্যাপারে এসেছে, ইশাদ করছেন যে নিশ্চয়ই ইসলাম পরিচ্ছন্ন দিন। আর অপর এক বর্ণনা রয়েছে আল্লাহ পাক ইসলামের ভিত্তি পরিচ্ছন্নতার উপর রেখেছে, তবে তোমরাও পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা জান্নাতে সেই ব্যক্তি যাবে যার জাহির এবং বাতিন পরিচ্ছন্ন হবে। আরেকটি হাদিসে মোবারকের মধ্যে আপনার এসেছে জামিয়ে সাগির নামক কিতাবের মধ্যে, যেই পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজের বাহনের দেখাশোনা করো, আর তোমাদের প্রকাশ্য আকার ও আকৃতি এমন পরিচ্ছন্ন হোক যেন যখন কোনো মানুষের মাঝে যাবে তোমাদেরকে তারা যেন কি করে সম্মান করে। তো হযরত আল্লামা আব্দুর রফ মুনাবি রহমতুল্লাহ তাআলা বলেন যে এই হাদিসে এই বিষয়ের প্রতি ইঙ্গিত দিচ্ছে। যখন যেমন লিয়াকত ভাই আসলে দেখেন আমি সাধারণত যখন কোনো অফিসে যাই বা কোনো আমার বসের সামনে যাই তখন আমি কীভাবে যাই, নিশ্চয়ই পরিচ্ছন্ন সহকারে নিজের পোশাক আশাক এমনভাবে গেট আপটা নিই যাতে আমার পোশাকে কোনো দাগ বা কোনো ময়লা হয়েছে বিষয়গুলো খেয়াল করে যায়
যাতে উনি আমাকে দেখে অন্তত মানে ওনার দৃষ্টিটা যাতে আমার উপর হয়
এবং
সে দেখা যায় আমার গেট আপই এমন হয় যে
এমন হয় এমনও হয় যে একদম ইন্টারভিউ দেওয়ার দিতে গিয়ে এমন অনেক দেখা যায় যে তার পোশাক পরিচ্ছদ দেখে হয়তো বা ওই কোম্পানির মালিকের পছন্দ হয়নি, তার সব কিছু হয়েছে কিন্তু ওর গেট আপ পছন্দ হয়নি, যার কারণে ওর চাকরি কি করে দিয়েছে হয়েছিল রিজেক্ট করে দিয়েছে। তো এই বিষয়ের প্রতি ইঙ্গিত দিচ্ছে যে হাদিসে মোবারকের মধ্যে ওই সকল বিষয়ে যা দ্বারা মানুষ ঘৃণা এবং নিকৃষ্ট মনে করে তা থেকে বেঁচে থাকো এবং বিশেষ করে পদস্থ লোক ও ওলামায়ে কেরামকে এই সকল বিষয় থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে যারা আমরা যারা যাদেরকে সম্মান করি মানে আমাদের সমাজের সবচেয়ে যারা উঁচু স্তরে রয়েছে ইসলামের দিক দিয়ে যে যারা আলেম ওলামায়ে মাশাইখ কেরামগণ রয়েছেন ইনাদেরকে আমরা ইসলামের দিক দিয়ে আমাদের নেতা বলে থাকি, তো ওনাদেরও এই বিষয়ে খেয়াল করতে বলা হয়েছে যাতে একজন আপনি হুজুরের পাশে বসবেন তো ওই হুজুরের আপনি পোশাক পরিচ্ছন্ন নিশ্চয়ই আপনি অবশ্যই দেখবেন, কেননা ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাহলে আপনি যার পাশে বসবেন তার পোশাক পরিচ্ছদ দেখেই যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার পাশে কি সে কখনো বসবে?
অবশ্যই
বসতে ইচ্ছা হবে, বসতে ইচ্ছা হবে নিশ্চয়ই। তাই এখানে এটাই বলা হচ্ছে যে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের পাশেই আসলে যাওয়া উচিত, এই ব্যাপারে ইঙ্গিত করা হচ্ছে।
বেশক বেশক, আসলে দর্শক আমাদের উচিত যে আমাদেরকে এমন গেট আপ ধারণ করা যে গেট আপের মাধ্যমে মানুষ আমার কাছে আসবে নাকি আমার থেকে দূরে,
দীন ইসলামের দিকে ধাবিত
হবে। অবশ্যই অবশ্যই, আমি এর সুনা দামাত বরকাতুল আলিয়া আমরা দেখেছি সাদা সিধা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এমন নয় যে আমাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এটা নয় যে আমাকে হাই ফাই গেট আপ অবলম্বন করতে হবে, ধারণ করতে হবে, আমাকে অনেক লাক্সারিয়াস কাপড় চোপড় পরতে হবে এমনটা নয়। আপনি সাদা সিধার মধ্যে থাকুন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, এটাই হচ্ছে মূল যেটা মেসেজ সেটা। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে ইবাদতের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কতই না গুরুত্ব দিন ইসলাম দিয়েছে যে ইবাদতের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হও, এ ব্যাপারে আপনি কি বলবেন?
ধরো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আমি একদিন সফরে ছিলাম, তো এক বৃদ্ধা মহিলার বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম। তো যখন রাত হয়ে গিয়েছিলাম আমি সেখানে অবস্থান করলাম ওই বৃদ্ধা মহিলার বাসায়। রাত যখন গভীর হলো, যে ওই মহিলার বাসার পাশে ছিল কবরস্থান, কবরস্থান থেকে অর্ধ রাতে আওয়াজ আসতে সেইভাবে যে প্রস্রাব প্রস্রাব এবং পানির মশক পানির মশক। তখন এটা আওয়াজ শুনেই আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তখন ওই মহিলা জিজ্ঞাসা করলেন যে আপনি কি কিছু শুনেছেন? হ্যাঁ, আমি কিছু শুনেছি, এরকম আওয়াজ শুনলাম কবরস্থান থেকে, এরকম আওয়াজ আসতে লাগলো। তখন ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, যিনি আওয়াজ করে বলে যাচ্ছে যে প্রস্রাব এবং পানির মশক পানির মশক, ওই ব্যক্তি আমার স্বামী। আব্দুল কুমার কি ব্যাপার, হঠাৎ আপনার স্বামী এরকম কবর থেকে আওয়াজ দিয়ে যাচ্ছেন? তখন তিনি বলতে লাগলেন তার ঘটনাটি এভাবে যে আমার স্বামী প্রস্রাব করে প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। আমি তাকে অনেক বলতাম বোঝাতাম যে প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকো, কেননা ওঁট যখন প্রস্রাব করে তখন ওঁটও তার পাগুলোকে প্রসারিত করে রাখে যেন প্রস্রাবের ছিটা তার
গায়ে না
গায়ে না লাগে। এখন তুমি দেখো চতুষ্পদ জন্তু থেকেও শিক্ষা নাও, কিন্তু সে শুনত না। একটা কারণ হচ্ছে এটা, আর দ্বিতীয় কারণ হচ্ছে একদিন এক পিপাসাত্ত ব্যক্তি আসলো পানির পিপাসায় পানির জন্য। তখন আমার স্বামী তাকে পানি না দিয়ে বলল যে ওই মশক আছে যে ওইখানে মশক থেকে পানি নাও, কিন্তু মশকের মধ্যে কোনো পানি ছিল না। সে খালি মশকটা তাকে দেখিয়ে দিল ওই যেখান থেকে পানি পান করো। তখন ওই ব্যক্তি পিপাসাত্ত, সে পিপাসার কারণে দৌড়ে গেল, দৌড়ে গিয়ে ওইখান থেকে পানি নিল খাওয়ার পান করার জন্য। দেখা যায় এখানে পানির মশকের মধ্যে পানি ছিল না। এখন পানির মশক নিয়ে যখন পানি পাই নাই তখন সে হাত থেকে পানির মশক রেখে দিলে, কিন্তু পিপাসার কারণে সে ছটফট করতে করতে সে ইন্তেকাল করল। এরপর কিছুদিন পরে আমার স্বামী যখন ইন্তেকাল করলো তখন এই কবর থেকে প্রতিদিন এই সময় এই আওয়াজটা তার কবর থেকে আওয়াজটা এভাবে আসে যে প্রস্রাব প্রস্রাব পানির মশক পানির মশক। প্রস্রাব থেকে না বাঁচার কারণে, সেটা থেকে না বাঁচানো তার এই প্রস্রাব প্রস্রাব এরকম আওয়াজ, আর সেই পিপাসাত্ত ব্যক্তিকে পানি পান করে নাই খালি মশক দেশের জন্য, সেই ওইখান থেকে খালি মশক মশক পানির মশক বলে চিন্তা করে যাচ্ছে। তো দেখুন আমাদের জন্য মেসেজ আজকে, আমরা যারা রয়েছি হাদিসের মধ্যে, আমরা মাদ্রাসার দর্শকরা হয়তো শুনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই কবরের মধ্যখানে খেজুরের ডালি পুঁতে দিয়েছিলেন এবং বলা হয়েছিল এক কবরের মধ্যে আজাব হচ্ছে এই জন্য সেই প্রস্রাব করার পর ভালো করে পবিত্রতা অর্জন করতো না, সেজন্য তার কবরের মধ্যে আজাব হচ্ছিল, আর যে ছিল ছবল কর। তাহলে দেখুন এটা আমাদের, এগুলো হচ্ছে আমাদের জন্য মেসেজ যে পবিত্রতা অর্জন করার মাধ্যমে তো ইবাদত, পবিত্রতা বাদ দিয়ে অপবিত্র অবস্থাতে ইবাদত করা যাবে না।
জি,
সেজন্য ইসলাম পবিত্রতাকে ইমানের অর্ধেক বলেছেন, যেহেতু ইমান পরিপূর্ণ হওয়ার জন্য ইবাদত করার জন্য পবিত্রতা শর্ত।
আসলে
এই যে সর্ব যেটা বললো ফরজ গোসল, পানি শুধু শরীরের উপর
ঢেলে দেওয়া,
ঢেলে দেওয়ার নাম তো গোসল নয়, পবিত্রতা নয়,
গোসল নয়।
তাহলে এখানে পবিত্রতা অর্জন করতে হবে এভাবে যেন প্রত্যেকটা ডোমের মধ্যে পানি পৌঁছাতে হবে।
অবশ্যই এটা ব্যাপারে তো ইলমি নেই, মানুষ জানবে কোথেকে?
ইলমে দিন শরীয়তের জ্ঞান যদি না থাকে, যারা শরীয়ত সম্পর্কে জানেন তাদের দ্বারস্থ হতে হবে।
অবশ্যই
আজকে আমরা যারা রয়েছি, আমরা আজকে মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপ কম্পিউটার এগুলো চালানোর জন্য বা ম্যাথ ভালো করে বোঝানো, সেজন্য ম্যাথের মধ্যে নাম্বার কম এসেছে, সেজন্য কয়টা টিচার, ইংলিশের জন্য কয়টা টিচার, তাহলে এই যে প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ম্যাথের মধ্যে ভালো করার জন্য, ইংলিশে ভালো করার জন্য, পড়ালেখায় ভালো করার জন্য টিচারের দ্বারস্থ হচ্ছে। ফেসবুক যদি না ভালো করে চালাতে না পারে তাহলে ফ্রেন্ডের দ্বারস্থ হতে হচ্ছে। তাহলে এগুলোর জন্য যদি আমরা যদি কারো দ্বারস্থ হই, তো ইলমে দিন অর্জনের জন্য আমরাও আলিমদের দ্বারস্থ হই।
অবশ্যই
আমরা তাদের শরণাপন্ন হই, আমরাও জানি ইলমে দিন অর্জন করা প্রত্যেক বালিক ম্যাচিউর পুরুষ এবং নারীর জন্য ফরজ।
অবশ্যই অবশ্যই।
তাহলে আমরা সেগুলো থেকে দূরে থাকার কারণে তো আজকে আমাদের মধ্যে সমস্যা। এখন সন্তান ম্যাচিউর হয়ে গিয়েছে, মেয়ে ম্যাচিউর হয়ে গিয়েছে, তো ফরজ গোসল কিভাবে আদায় করতে হবে সেটা যদি না জানি, তাহলে আটলান্টিক মহাসাগরের পানি সবগুলো গায়ের উপর যদি ঢেলেও দিই পবিত্র দর্শন
অবশ্যই হবে না। আচ্ছা, এখানে তো আমরা শুনেছি যে আপনার কাছ থেকে যে যদি আমার উপর ফরজ হয়ে যায় তাহলে তো এটা করতেই হবে, আর যেটা আপনি একটি ঘটনা বললেন সেটা হচ্ছে প্রস্রাবের ছিটা থেকে বাঁচা। আচ্ছা, বিশেষ করে আমরা যারা মানে মোটামুটি নামাজ কালাম পড়ি আর কি, ওরা তো নিজেকে হিফাজত রাখতে চায়, এরপরেও অনেকে রাখে না, কিন্তু যারা নামাজ পড়ে না এই ব্যাপারে তো তাদের কোনো সজাগ দৃষ্টিই নেই, তারা এই ব্যাপারে কোনো দৃষ্টিপাতই করে না। আপনি দেখেন যারা বিভিন্ন কাজকর্মে থাকে, তারা যেখানে মানে সুযোগ হচ্ছে তারা তাদের হাজত গুলো সারছে, হ্যাঁ
দাঁড়িয়ে দাঁড়িয়ে,
হ্যাঁ। তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে এখানে তো মানে দেখা যাচ্ছে আমরা মানে আমাদের 100% চান্স থাকে যে আমি এক্ষেত্রে নাপাক হয়ে যাচ্ছে, আমার গায়ের মধ্যে এর মানে অবশিষ্টাংশ আসতেছে, ছিটকা আসতেছে। তো এই ব্যাপারে এটা নিয়ে যে আমি পুরো দিন চলাফেরা করছি নাপাকি অবস্থায়, এই হালতে যদি আমার মৃত্যু চলে আসে,
যদি এরকম যদি থাকে তাহলে তো মন্দ মৃত্যুর সম্ভাবনা আছে, যে ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। কেননা এক তো অপবিত্র, আর অপবিত্র অবস্থায় তো রহমতের ফেরেশতারাও আসবেন। এমন অবস্থায় যদি আমরা চলাফেরা করি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মালাকুল মউত চলে আসে, তখন এখানে আপনি দেখবেন অধিকাংশ যুবককে, যে আমরা যখন মাদানী কাফেলে যখন সফর করেছিলাম, সে 2007 আমার সর্বপ্রথম কাফের মাদানী কাফেলা, তো 2007 আমরা যখন বের হলাম ইসলাম গাজীকে দাওয়াত দিচ্ছি মসজিদ দ্বারা সংগঠন, যেহেতু মসজিদে আসার নামাজ আদায় করার জন্য, তখন অধিকাংশ যুবক এটাই বলেছে আমার কাপড় ঠিক নেই। এখন তখন তো বুঝলেন কাপড় ঠিক থাকবে না, এখন আপনি ভালো জিন্সের প্যান্ট পরেছেন, গেঞ্জি বা টি শার্ট পরেছেন, কাপড় তো ঠিক হয়ে আছে, কাপড় ঠিক নেই কেন? বলে যে এটা তো বলা যাবে না, কাপড় ঠিক নেই, কাপড় ঠিক নেই। আসলে ইসলামী ভাই যিনি বিজ্ঞ উনি বলেছেন আসলে ওনার কাপড় ঠিক আছে, পবিত্র নেই। আপনি যেটা বললেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফার্স্ট হাফ করে পানি নিয়ে না, তারপর ফার্স্ট হাফের ছিটা থেকে ভালো করে বাঁচে না, সেজন্য তার কাপড় যেহেতু নষ্ট, সেই নামাজ কোথেকে আদায় করবে? আর সে তো একটা বাহানা পেয়ে গিয়েছে, এটা যে কাপড় ঠিক নেই, কাপড় পবিত্র নেই, তো এটার বাহানা দিয়ে চলে যাচ্ছে। তারপর আর আর অনেকে রয়েছে, আমি যদি বল নামাজের কথা বলে যে আমার কোনো টিউশন আছে, আমার প্রাইভেট রয়েছে, এরকম বাহানা। তাহলে নামাজকে, নামাজ থেকে দূরে থাকার জন্য, নামাজকে না বলার জন্য যথেষ্ট উপযুক্ত কারণ হচ্ছে এগুলো আমরা দাঁড় করানোর জন্য প্রস্তুত থাকি। প্রথম কাপড় ঠিক নেই, এটা পবিত্র, তো এটা বললে তার কিছু বলার নেই। এখন যদি বলি যা গোসল করানো, বোঝে এখন মানুষ কি বলবে, পরে করে নিব, কাজ করে নিব, এই বলে চালিয়ে দিলাম যে নামাজ অনাদায় থেকে যাচ্ছে, পবিত্রতার একটা বিষয় রয়েছে, এগুলো বললেও আমরা শুনি না, আর বললেও বলে যে না এটা হুজুরদের কাজ, এগুলো আমাদের কাজ নাকি, এইভাবে চলে যাচ্ছে। তাহলে এটা কখন বুঝবে জানেন, যখন সে অক্ষম হয়ে যাবে। এই জন্য কবরবাসীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা আজকে কাদের ব্যাপারে ঈর্ষান্বিত, তখন কবরবাসীরা সেখান থেকে আওয়াজ দিয়েছিল যে আজকে আমরা তাদের ব্যাপারে ঈর্ষান্বিত যারা আজকে মসজিদে এসে নামাজ আদায় করছে, তারা এসে নামাজ আদায় করছে, আমরা দেখছি কিন্তু পারছি না, আমরা আমাদের খুব ঈর্ষা হয়, আমরা যদি নামাজ পড়তে পারতাম। তো ঈর্ষাটা হচ্ছে কখন, খবরে যাওয়ার পর, খবরে যাওয়ার আগে যদি ঈর্ষাটা হতো তাহলে আমাকে সেখানে গিয়ে আসতে আফসোস করতে হতো না। এই জন্য কবরে রাখার পর সাথে প্রথম আমলের যে হিসাব হবে সেটা হচ্ছে নামাজ।
আসলে আসলে দর্শক, এখানে এমন নয় যে যারা মানে আমরা এই বাহানায় বেঁচে যেতে চাই বা মানুষকে ধোকা দিতে চাই যে আমার তো কাপড় ঠিক নেই বা আমি তো পবিত্র নেই, আমি মানুষকে ধোকা দিচ্ছি, রব তালাকে তো ধোকা দিতে পারবো না। আচ্ছা দেখুন, আমি পবিত্র হই বা না হই, আমার উপর নামাজটুকু তো ফরজ, যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, বালেগ হয়ে থাকে। তো এক ব্যক্তির উপর যখন নামাজ ফরজ দিই, তাহলে তো আমার উপর দায়িত্ব যে আমি যাতে সদা সর্বদা পবিত্র থাকি, আমি সদা সর্বদা পরিচ্ছন্ন থাকি। কেন আমি এই বাহানায় পাশ কাটিয়ে চলতে চাই যে আমি পবিত্র নেই, এই জন্য নামাজ কালাম পড়বো না? প্রিয় ইসলামী ভাই, আমরা হয়তো বা অন্যকে ধোকা দিয়ে এখন বেঁচে যাচ্ছি, কিয়ামতের দিন কি করব যখন আমাকে প্রশ্ন করা হবে নামাজের বিষয়ে, সর্বপ্রথম প্রশ্নই তো করা হবে নামাজের বিষয়ে, তখন আমি কি বলবো যে আমি পরিচ্ছন্ন ছিলাম না, আমি পবিত্র ছিলাম না? তো এই বাহানা, এই উত্তর কখন কখনো কাজে আসবে না। তো আমাদের উচিত যে সদা সর্বদা আমরা পরিচ্ছন্ন থাকি, পবিত্র থাকি। আর মনে রাখবেন, সবাই পছন্দ করে পরিচ্ছন্নকে, কেউ অপরিচ্ছন্ন মানুষকে পছন্দ করে না, অপবিত্র মানুষকেও কেউ পছন্দ করে না। তো আমাদের উচিত আমরা যাতে নিজের গেটাবের দিক দিয়ে হোক, অপবিত্রতা থেকে হোক, আমরা নিজেকে পবিত্র রাখার চেষ্টা করব। এখানে কিন্তু পবিত্রতা দীন ইসলাম অনেকভাবে ডিফাইন করেছে, যেমন আমরা কিতাবের মধ্যে পড়েছি যে নাজাসাতে গালিজা, নাজাসাতে খফিফা, ছোট না পাকি, বড় না পাকি। তো এগুলো অনেক বিষয় আছে যেগুলো আমাকে জানা দরকার, যে কোনটা ছোট না পাকি, ছোট নাপাকি যদি আমার মধ্যে চলে আসে বা আমার মধ্যে লেগে যায়, এটার বিধান কি, পরিষ্কার করার হুকুম কি, কতটুকু লাগলে আমি আমার উপর ওয়াজিব হয়ে যায় এটা পরিষ্কার করা, কতটুকু লাগলে ফরজ হয়ে যায় এটা পরিষ্কার করা, কতটুকু লাগলে সুন্নাত এটা আমার উপর পরিষ্কার করা, মুস্তাহাব, তো এই বিষয়গুলো আমার থেকে জানতে হবে। দেখা যায় একটা আসলে আমরা ওই সময় জানি না যে আমার উপর মানে এতটুকু পরিমাণ দীন ইসলাম বলেছে যে এতটুকু পরিষ্কার না করলেও আপনার নামাজ হয়ে যাবে, এখন আমরা ওইটার বাহানায় নামাজ পড়ছি না, না জানার কারণে যে আমার উপর তো মানে পরিচ্ছন্নতা হওয়া এখন আবশ্যক হয়ে গেছে। নয় প্রিয় ভাই, এমন অনেক বিষয় আছে যেগুলো জানা আমাদের দরকার। কেন দরকার? যে আমাকে হুকুম যদি আমি জেনে যাই যে আমার কতটুকু লাগলে আমার উপর ফরজ হয়ে গেছে যে আমি এখন এটাকে পরিষ্কার না করা ব্যতীত আমি নামাজ আদায় করতে পারবো না, ওয়াজিব এটা আমি পবিত্রতা আদায় না করা ব্যতীত আমার নামাজ আদায় হবে না, তো এই বিষয়গুলো আমার জানা দরকার, আর এর জন্য মাদানী কাফেলা আর কোর্স দরকার। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে দাওয়াত ইসলামের যে মাদানী কাফেলা ও কোর্সেসগুলো হয়ে থাকে সেখানে অবশ্যই অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক ডিটেইলস আকারে আপনারা জানতে পারবেন। সময় হয়েছে একটি সেগমেন্ট সামিল করার। সেগমেন্টটিতে আমরা একটি কিতাব আর ইসলামের পরিচয় শুনে থাকি, তো আসুন সেই সেগমেন্টটি সামিল করি। আমরা
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাদে রমজান এই অনুষ্ঠানের মধ্যে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বিভিন্ন কিতাব ও রিসালার পরিচিতি, এই প্যাকেজে আমরা এক একটি কিতাব এবং রিসালার ব্যাপারে শ্রবণ করে থাকি। গত পর্ব আমরা সুন্নতি বিবাহ এই ছোট পুস্তিকার ব্যাপারে শ্রবণ করেছিলাম। তো সুন্নত মোতাবেক বিবাহ করার জন্য আমরা দর্শক শ্রোতা যারা দেখছি তারা আজই যদি সংগ্রহ করে না থাকি সংগ্রহ করে নি মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখার নম্বর স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজ চলুন নতুন একটি কিতাব সম্পর্কে জানবো। ওই কিতাবটির নাম হলো আজ একটি নতুন পুস্তিকা সম্পর্কে জানবো আর তার নাম হলো উত্তম চরিত্র। চলুন সর্বপ্রথম হাদিসে মুবারাকা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলবো না যার ওপর জাহান নামের আগুন হারাম? ইরশাদ করলেন, যে নম্র স্বভাব, কোমলভাষী এবং মানুষকে মার্জনাকারী এবং চাহিদা পূরণকারী হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রিয়, আরেক হাদিসে মুবারকার মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে সে ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি কোনো ভুল ত্রুটি না করা সত্ত্বেও বিনয় করে, এবং সুসংবাদ সে ব্যক্তির জন্য যে ব্যক্তি জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী আলেমদের সাথে মেলামেশা রাখে এবং অপদস্থ ও গুণাগারদের থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ। সুসংবাদ সে ব্যক্তির জন্য যে নিজের অতিরিক্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয় এবং অযথা কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে, এবং সুসংবাদ সে ব্যক্তির জন্য যে ব্যক্তি আমার সুন্নত অনুযায়ী চলে আর সুন্নতকে ছেড়ে দিয়ে বিদাত গ্রহণ করে। আমরা দুটি হাদিসে বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করেছি। আমরা দুটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করেছি যে হাদিসে মুবারাকার মধ্যে নম্র এবং বিনয়ের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে। অথচ আফসোস, আমরা বিনয় নম্রতা প্রদর্শন করা থেকে মুসলমান গাফিল হয়ে পড়েছে। ইসলামীরা, যে হাদিসে মুবারাকার মধ্যে নম্রতা এবং বিনয়ের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, আজ অথচ আমরা মুসলমান বিনয় প্রদর্শন করা, নম্রতা দেখানো থেকে গাফিলের মধ্যে রয়েছে। কেনই বা গাফিল থাকবে ইসলামীরা? আমরা আমাদের চরিত্রকে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক সাজাতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে এইরকম বিভিন্ন উত্তম চরিত্র সম্পর্কে হাদিসে মুবারাকা কি বলা হয়েছে তা জানতে হবে। তাই জানার জন্য এবং পড়ার জন্য উৎসাহ জ্ঞাপনার্থে চলুন আমরা মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখাতে আজই এই কিতাব, এই ছোট পুস্তিকাটি সংগ্রহ করে নিই।
নাম উত্তম চরিত্র, পিস নেমের। আমরা আমাদের চরিত্রকে যদি উত্তম করতে চাই, এখানে বিভিন্ন চারিত্রিক গুণাবলীর ব্যাপারে হাদিসে মুবারাকা এবং উৎসাহ দেওয়া হয়েছে। আমরাও সংগ্রহ করিনি, অন্যজনকেও সংগ্রহ করার জন্য উৎসাহ প্রদান করি। আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে উত্তম বানিয়ে দিই। আমিন। সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মাশাআল্লাহ, আমরা উত্তম চরিত্রের ব্যাপারে একটি পুস্তিকা দেখেছি। এর মধ্যে অসংখ্য রেওয়ায়াত আছে, অসংখ্য হাদিসে পাক আছে উত্তম চরিত্রের ব্যাপারে। তো আমরা সংগ্রহ করে নেই, যদি আমরা সফট আকারে সফট কপি আকারে পেতে চাই তাহলে আমাদের ওয়েবসাইট www.dawatislami.net এখান থেকেও সংগ্রহ করতে পারবো। অনেক দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন কিছু কল আমরা সামিল করি, দেখি কে কি বলছেন, কোথা থেকে বলছেন।
আমার নাম মোহাম্মদ কামরুল হালদার, আমি একটি গজল শুনতে চাই, সত্যি শীতল হাওয়া মদিনের।
আচ্ছা মাশাআল্লাহ, নেক্সট কল।
আমি প্রতিদিন মারবিক চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে, আমরা ফ্যামিলি সবাই দেখি। এখনো বিদেশে আমরা আছি, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাই এই বিদেশ চ্যানেল দেখা শিখেন এবং সফলতা চালাতে শিখেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে এবং আপনার পরিবারকে উভয় জগতের কামিয়াবি দান করুন। নেক্সট কল।
খন্দকার মাহমুদুল ইসলাম, রাজশাহী। আমি একটি কথা শুনতে চাই, সোনার মদিনা কানের মদিনা কমগুলি তো কিন্তু তোমার চলতে পারে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। নেক্সট কল।
আমি বান্দরবান জেলা থেকে উঠছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লাখো শুকর, এত সুন্দর অনুষ্ঠান আপনারা প্রতিদিন করতেছেন, আপনাদের মাদানি চ্যানেলকে ধন্যবাদ জানাবো।
মাশাআল্লাহ, আপনার উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া, আল্লাহ তাআলা আপনার এই দেখাকে আপনার প্রচেষ্টাকে কবুল করুক। নেক্সট কল।
আমার নাম শামীম, আমার বাড়ি নোয়াখালী। আমি একটা নাত শুনতে চাই, জীবন হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দিদারে মুস্তাফা দ্বারা ধন্য করুক। অনেকে কমেন্ট করেছেন, শাহ আলম ভাই আছেন, রায়হান ভাই আছেন মাশাআল্লাহ, সাগর ভাই লিখেছেন মাশাআল্লাহ, বাবলু ভাই আছেন, মেহেদি হাসান খন্দকার ভাই আছেন, ইকবাল ভাই আছেন, শাহেদ খান ভাই আছেন, আরও অনেকে আছেন এবং হোয়াটসঅ্যাপে অনেকে আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন। একজন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন নারায়ণগঞ্জ থেকে কমেন্ট করেছে, শাহাদাত ভাই থেকে মানকাবাদ শুনতে চাই, শালা মানকাবাদ আমরা অনুষ্ঠানের শেষে শোনাবো। ফটিক চৌরি থেকে একজন কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, লিয়াকত ভাই আপনাদের সকলকে আমার সালাম, মাশাআল্লাহ আজকে বিষয় অনেক সুন্দর, এমন সুন্দর বিষয় নেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে, আশা করি অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। জি, সাথে থাকুন। শেরপুর থেকে মেসেজ করেছেন, অনুষ্ঠান ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত নেক ও জায়েজ আশাকে পূরণ করুক। শাহাদাত ভাইয়ের কাছে যাব, কালাম শামিল করবেন ইনশাআল্লাহ। জি,
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশাই রয়েছিলাম গুনাগারিয়ার তোলেন্দা জীবনে হবে কি তোমার দিদারিয়া রসুলেন্দা জীবনে হবে কি তোমার দিদারিয়া রসুলেন্দা এ আশাই রয়েছিলাম গুনাগারিয়ার তোলেন্দা মদদগারিয়ার তোলেন্দা গরিবের হও তুমি মদদগারিয়ার তোলেন্দা এ আশাই রয়েছিলাম গুনাগারিয়ার তোলেন্দা জীবনে হবে কি তোমার দিদারিয়ার তোলেন্দা জীবনে হবে কি তোমার গুনাগার তোমাকে পেয়েছে তিনি খোদাকে পেয়েছে যিনি তোমাকে পেয়েছে তিনি খোদাকে আপনি যে দোনো জাহানে সরদারিয়ার তোলেন্দা আপনি যে দোনো জাহানে সরদারিয়ার তোলেন্দা এ আশাই রয়েছিলাম গুনাগারিয়ার তোলেন্দা জীবনে হবে কি তোমার দিদারিয়ার রসুলেল্লা জীবনে হবে কি তোমার দিদারিয়া রসুলেল্লা এ আশাই রয়েছিলাম গুনাগারিয়ার তোলেন্দা।
আলোচনা করছিলাম পরিচ্ছন্নতা নিয়ে, আসুন শাহরুখ ভাইয়ের কাছে যাই, আবারও মাননীয় ফুল ইনশাআল্লাহ সামিল করবো।
তোমাদের কথাটা শেষ হয়েছিল যে আপনার মানে আমি যখন কারো কাছে যাব, যাওয়ার আগে দেখব যে তার পোশাক পরিচ্ছদ বা তার সাথে বসার আগে অবশ্যই তার দিকে অবশ্যই আমরা দেখে থাকি। তো এই ব্যাপারে একটি আপনার এ ব্যাপারে এসেছে, আপনার ধরেন একটা এক্সাম্পল, যখন আমরা রাস্তার মধ্যে কোনো মানে পাগলকে দেখতে পাই, সাধারণত তার শরীরের মধ্যে ময়লা এবং অপরিচ্ছন্নতায় ভরা থাকে, যার কারণে মানুষ তার থেকে দূরে সরে যায় বা দূরে থাকতে চায়, তার কাছে যায় না। তাকে কেউ কোনো কিছু দিলেও সহযোগিতা করলেও দূর থেকেই কিন্তু করে, অর্থাৎ সে অপরিষ্কার, আমি সেটা আমার বিবেকের মধ্যে আসছে, সেজন্য আমি তার কাছ থেকে নিজেকে অপরিচ্ছন্ন থেকে বাঁচাতে দূরে থাকছে। ঠিক প্রত্যেকে স্বভাব, অর্থাৎ যে যার সাথে বসবে তার স্বভাব অনুযায়ী, অর্থাৎ তার সে তার স্বভাবও তার সাথে মিল হয়ে যায়। আপনার জিনিসটা এমন যে একটি এক্সাম্পল এমন যে যেমন কাক এবং একটি কবুতরের মধ্যে, মানে এটা উদাহরণের জন্য বোঝানোর চেষ্টা হয়েছে, কিতাবের মধ্যে এসেছে ঘটনাটি বা বলছে যে কাক একবার এবং কবুতরের মধ্যে একটা বন্ধুত্ব হচ্ছে। তো কাক এবং কবুতরের মধ্যে কিভাবে বন্ধুত্ব হতে পারে, এটা তো সম্ভব না। কাক এবং কবুতর দুইটা ভিন্ন প্রজাতি, তাই না? কিন্তু প্রত্যেক জাতি কিন্তু তার জাতীয়দের প্রতি ধাবিত হয়, এটা এখান থেকে বুঝতে। তো পরবর্তীতে অনেক আপনার এই চিন্তা ভাবনা করার পর, অনেক বিশ্লেষণ করার পর দেখলো যে ওই কাক এবং ওই কবুতরের মধ্যে বন্ধুত্বটা কীভাবে হলো। তো দেখলো যে ওই কাকেরও পা ল্যাংড়া ছিল, কবুতরেরও পা ল্যাংড়া ছিল, যার কারণে ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আরেকটু উদাহরণ এভাবে, এই লিয়াকত ভাই, একবার এক ডাক্তার মানে রোগী দেখে, ডাক্তার এবং অন্য একটি পাগল, সে যাওয়ার সময় পাগলকে, যে পাগলকে দেখতে পেলো তার পাশে গিয়ে বসলো। তো বসার কিছুক্ষণ পর কথা বলতে বলতে ওই ডাক্তার তার মানে খাদেমকে বললো যে আমাকে ওই ওষুধটি দাও, আমি এটা খাবো। তো তখন খাদেম বললো যে ওই ওষুধ তো পাগলে খায়, মানে যারা পাগল হয়ে যায় বা যাদের মস্তিষ্ক বিগড়ে যায় তাদের জন্য এই ওষুধটা রয়েছে, আপনি কেন খাবেন? তো ওই ডাক্তার তখন বলতে লাগলো খাদিমকে যে আমার মধ্যে নিশ্চয়ই ওরকম স্বভাব আছে যার কারণে আমি তো এই পাগলের পাশে বসেছি। তো আসলে লিয়াকত ভাই এই দুইটা উদাহরণ তুলে আনার মূল কথা হলো এটাই যে যে দেখুন যা যে যার স্বভাব যেরকম তার সাথে বন্ধুত্ব। তা আমি যদি কোনো যেটা এই ইকরাম ভাই বলেছিল যে সাধারণত যুবকদের প্রশ্ন করলে তারা অজুহাত দিয়ে থাকে কিসের, আমার শরীর নাপাক রয়েছে বা প্যান পবিত্র নেই, তাহলে নিশ্চয়ই সে ওই স্বভাবের মানুষের সাথে বন্ধুত্ব রয়েছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন তো দূরে থাক দিন ইসলাম সম্পর্কে জ্ঞানী রাখে না, শুধুমাত্র হয়তো বা যদি তারা নামে মাত্র মুসলমান এমনই হয়ে থাকে যে তারা জুমার দিন আসলো, জুমার দিনে গোসল করলো, পুকুরে গিয়ে ডুব দিয়ে চলে আসলো ওখানে, তো এমন স্বভাবের মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে হয়তো বা ওই যুবকের আজ ওই জ্ঞানটি নেই, কেননা সে জ্ঞান কোত্থেকে পাবে যার স্বভাবই ওরকম যে দিন ইসলাম সম্পর্কে জানে না, পবিত্রতা সম্পর্কে জানে না, তাহলে তার স্বভাব থেকে তো এগুলো সে জানছে না, তাহলে কিভাবে সে এই নিজে পবিত্র হবে? ঠিক তেমনই দিন ইসলাম আসলে প্রত্যেক ব্যাপারে যে দিন ইসলাম আমাদেরকে স্পষ্ট এবং সুন্দরভাবে কি করে দিয়েছে, সহজ করে দিয়েছে প্রত্যেকটি ব্যাপারে, যে আপনার এই পবিত্রতার মাসালার ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনার কঠিন করেনি, প্রত্যেক ব্যাপারে সহজ করে দিয়েছে, যেভাবে আপনি বললেন নাজাসাতের গালিজার ব্যাপারে, নাজাসাতের খফিফার ব্যাপারে প্রত্যেকেরই আলাদা আলাদা বিধান রয়েছে, কিন্তু এই নাজাসাতের গালিজা অথবা নাজাসাতের খফিফা যেটা বলেছেন হয়তো বা দর্শক শ্রোতারা নতুন শুনতে পারে, কেননা আমরা তো এরকম নাজাসাত সম্পর্কে জানি বা নাজাসাত শব্দটাও নতুন আমাদের কাছে অনেকে, তো এটা হচ্ছে আসলে এই ইলমি দিন অর্জনের বিষয়। যদি এগুলো আমি আপনি না জানি একজন মুসলমান হিসেবে তাহলে কখনো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন না, কেননা হাদিসে মোবারক কারণে আবার বলতে হয় যে অর্থাৎ পবিত্রতা হচ্ছে ইমানের
অর্ধেক, অর্ধেক ইমানের সাথে
সম্পর্ক রাখে। তা আমি যতই কিছু করি না কেন আমার প্রত্যেকটা কিছুতে আমার পবিত্রতা অবশ্যই সত্য রয়েছে, সত্য ছাড়া হবে না। তো আরেকটা ব্যাপার হলো লিয়াকত ভাই দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনীতে এসেছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজে পবিত্রতা অর্জন করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, তার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের উৎসাহ দিতেন এবং হাদিসে মোবারকায় ওনার আমলের মধ্যে এভাবে এসে ওনার আমল মোবারকার মধ্যে এভাবে এসেছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সবসময় কি করতেন, নিজের চুল মুবারক আঁচড়াতেন, নিজের দাড়ি মুবারক আঁচড়াতেন, মাথায় নিয়মিত তেল, চুল মুবারকে নিয়মিত তেল দিতেন। তা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের মধ্যে এটা ছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক শরীরে কখনো মাছি বসত না, মুবারক শরীরের মধ্যে কখনো মাছি বসত না, এবং যে ঘাম মুবারক বের হতো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ঘাম মুবারক নিয়ে সুগন্ধির জন্য নিজেরা ব্যবহার করতো। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আপাদমস্তক তো এটা তুলনাই করা যায় না। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যে আমলগুলো দৈনন্দিন করতে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে যে বিধিবিধানগুলো দিয়েছেন এগুলো কিন্তু আমাদের জন্যই, যে আমরা যাতে আমাদের চুলকে নিয়মিত ভাবে আসতে, এই যে একটা আমল সুন্নত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের চুল কখনো এলোমেলো, চুল মুবারক কখনো এলোমেলো বা আসরানো নাই এমন থাকতেন না, যদি
ইসলামের মৌলিক শিক্ষা তৃতীয় পাঠের মধ্যে রয়েছে এটা, মধ্যখানে স্মৃতি করা সুন্নতে মুবারক, ডানে এবং বাঁয়ে স্মৃতি করা সুন্নতের পরিপন্থী এবং চুল সবগুলা পেছনের দিকে রাখা এটা বিদর্মীদের সংস্কৃতি, আমল করতে গেল তখন সমাজের মধ্যে কিন্তু অনেক ধরনের টর্চার শিকার হতে হলো, কারণ মধ্যখানে স্মৃতি চুল এটা কোনো হয়তো অ্যাক্টরকে ফলো করার
কথা না, আবার আমাদের সমাজের আওয়াজ কি আছে জানেন, মধ্যখানে স্মৃতি করা এটা হচ্ছে মেয়েদের স্বভাব,
অনেকে এটা মনে করেছিল, অনেকে অ্যাক্টরকে ফলো করার জন্য বা অনেকে পদার্থগুলো সে ছিল মনে হয় বিকৃত হয়ে গিয়েছে, এটা তো মেয়েদের কাজ বা কোনো কাউকে দেখে ফলো করতেছে, কিন্তু এটা সুন্নতে মোবারক, এটা বিষয়েও বলা হয়েছে। তৃতীয়ত বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে তিনি ইরশাদ করেছেন সপ্তাহে একদিন গোসল করা আবশ্যক মুসলমানের জন্য। এবার এর বাক্যায় মাথাটা ভালো করে দ্রুত করলো এখান থেকে বের হলো কাপড় চোপড় পরে। এখন বলছে গিয়ে গোসল করছি, মাথার মধ্যে পানি এখনো আছে, তার পা এখনো ভিজে আছে। তখন পরবর্তীতে রাত ফাঁস হলো, সে পুরো শীতকাল গোসলই করেনি। তাহলে দেখুন এই যে অর্ধেক বুঝেছে, ভালো করে পুরোটা বোঝা নেই, যেহেতু ইলমে দিনের জ্ঞান ছিল না, সে কিভাবে পরিবারকে ভালো করে বুঝাইতে হয় সেভাবে এভাবে বুঝাই দিল, আমি গোসল করছি তো মাথার মধ্যে পানি আছে পায়। তাহলে দেখুন এই যে অপবিত্র একটা বিষয়, গোসল যদি ফরজ হয়ে যায় যে গোসল না করা কতবার একটা মারাত্মক অপরাধ। এই জন্য হাদিসে মুবারকের মধ্যে রয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কোনো ব্যক্তিকে ওযু অবস্থায় তার প্রাণ নিয়ে যাবে ওয়াবাস করবে তাকে শহীদের মর্যাদা দান করা হবে। তাহলে দেখুন কত বড় নিয়ামত এটা। এই জন্য প্রিয় নবী ইরশাদ করেছেন প্রত্যেক ব্যক্তির এমন একটা অঙ্গ রয়েছে, এমন একটা বিষয় রয়েছে, একটা অঙ্গ যেটা পবিত্র হলে পুরো বডিটা পুরো পবিত্র, আর যেটা কুলসিত হলেই পুরো বডিটা কুলসিত। বলছে মা হি ওয়া মা হিয়া, বলছে সেটা কি? বলে বহুয়াল কলব, সেটা হচ্ছে কলব। এটা যদি পুত পবিত্র হয় পুরো বডিটা পুত পবিত্র হয়ে যাবে, আর এটা কুলসিত হলে পুরো বডি কুলসিত। এই জন্য শুধুমাত্র কাপড় চোপড় এটা পবিত্র শুধু এটা নয়, সাথে ইমানের পবিত্রতা থাকতে হবে। এখন কাপড় চোপড় পুত পবিত্র বিধর্মীদের, ইমানের নূর নেই, তাহলে সে তো পবিত্র কাপড় চোপড় পরিধান করেও অপবিত্র। সেজন্য ইমানের দৌলতের পবিত্রতা অর্জন করতে হবে। জন্য ইসলাম শুধুমাত্র কাপড় চোপড়ের পরিচ্ছন্নতার কথা বলা নাই, ইসলাম রাস্তার হক, যে রাস্তার হক রয়েছে মুসলমানের পর মুসলমান যে ছয়টা হক রয়েছে সেটার বিধানও বলে দেওয়া হয়েছে। এই জন্য মুসলমানদের জন্য আমার কি বিশ্বাস করেছেন, দেখো যে ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য, ময়লার থেকে দূরে থাকার জন্য, ময়লা আপনি যেটা বলেন যে নাজাসাতে খফিফা বা গালিজা, খফিফা বলতে হালকা না পাকি, গালিজা বলতে ভারী না পাকি, সেটাও বুঝতে হবে কোনটা হালকা কোনটা ভারী। আগেকার যুগে যখন নাপাকি লাগতো তখন অংশটা কেটে ফেলে দেওয়া হতো তখন, আর ইসলাম আজকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ করে দিয়েছেন, ময়লা লেগেছে কাপড়ের
অংশটা দিয়ে ফেললে
এটা দিয়ে ফেলতে হবে ফেলার জন্য।
ইসলামের ভাইরা দিন ইসলাম যা বলেছে তাই আমাদেরকে মানতে হবে। পূর্বের মানুষরা কি করেছে, আমার পূর্বে কি হয়েছে, আমার দাদা দাদিরা কি করছে, এগুলো আমার জন্য দলিল নয়, দিন ইসলাম কি বলেছে এটাই হচ্ছে আমার জন্য যথেষ্ট। জি জি,
শরীয়তের দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস।
জি,
এখানে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরিবৃত্তি বা কোনো দেশের সংস্কৃতি আমার শরীর দলিল না, কোরআন হাদিসের মধ্যে কি রয়েছে শরীয়ত বলে সেটা হচ্ছে দলিল
অবশ্যই।
তৃতীয়ত যে ময়লা আজকে আমার সমাজে আমরা দেখি যে ইসলাম কত সুন্দর, ইসলাম ময়লাগুলোকে কোন জায়গায় ডাস্টবিনের মধ্যে রাখার জন্য, ঘরের মধ্যে রাখলে দুর্গন্ধ ছড়াবে সেটাও শিক্ষা দিয়েছেন। এই জন্য দেখবেন শহরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ডাস্টবিন লেখা রয়েছে, এখানে ময়লাগুলো একটা স্থানে রাখা হয় এবং প্রশাসনের লোকেরা সেখান থেকে সেগুলো অপসারণ করে। কিন্তু দেখা যায় অনেক কিছু দুষ্ট মানুষ রয়েছে যারা অন্যের ঘরের সামনে ময়লা রেখে দিল, এখন একজন রাখলো, ওনাকে দেখে আর দুইজন, এখন দেখা যায় যেটা ডাস্টবিন নয় সেটা এখন ডাস্টবিনে পরিণত হয়ে গিয়েছে। তাহলে এই যে মানুষের
ডাস্টবিন সেটা খুবই পরিষ্কার আছে, যেখানে রাখার দরকার নেই সেটা অপরিষ্কার।
এরকম মসজিদের দেশের মধ্যে এরকম ময়লার মধ্যে, ময়সার জায়গা নয় কিন্তু ময়লাগুলো মানুষ সেখানে রাখতে রাখতে এটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে, তো সেখানে হঠাৎ করে আগুন লাগার কারণে তিনজন ব্যক্তি একটা বাসার মধ্যে তিনজন পরিবারের সদস্য মারা গিয়েছিল এবং তাদের বাচ্চার মা অসুস্থ হয়ে গিয়ে তাকে আইসিইউর মধ্যে রাখা হয়েছিল। তাহলে দেখুন যেই ময়লার কারণে মানুষের প্রাণ চলে যায়, যেই ময়লার দুর্গন্ধকে মানুষের টিকা দেয়, আপনি আপনার বাসায় রাখেন নাই ময়লাগুলা, বাইরে নিয়ে এসেছেন, সেখানে আর এক মুসলমানকে কীভাবে কষ্ট দিচ্ছেন আপনি, ইসলাম সেটা সাপোর্ট করেন। এই জন্য ময়লা যেখানে ময়লা রাখার জায়গা সেখানে রাখা উচিত, আর যেখানে ময়লা রাখার জায়গা নয় সেখানে ময়লা না ফেলা উচিত, কেননা এটা কোনো মুসলমান কষ্ট করবে। আর কোনো মুসলমানকে শরীয়তের কারণ ব্যতীত কোনো মুসলমানকে কষ্ট দেওয়া সে দৃষ্টিতে হারাম।
অবশ্যই,
এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই বাহারুর আয়েকের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন, কোনো পবিত্র জিনিসকে অপবিত্র বানানো হারাম।
এক্ষেত্রে বমির বিষয়টা আমরা ওই সময় বমি থেকে নিজেকে হিফাজত করি না, মুখের বমি, এটা চিৎকার থেকেও নিজেকে হিফাজত করা উচিত, কারণ এক্ষেত্রে অনেক সময় পবিত্রতার বিধান চলে আসে। তো দর্শক, আপনার বাসায়, আমার বাসায় আছে অনেক ছোট বাচ্চা, এদের এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, নিজের শিশুকেও রাখবেন, নিজেকেও এই ব্যাপারে খেয়াল রাখবেন। শাহরুখ ভাইয়ের কাছে যাবো।
জি লেখক ভাই, এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য মাকতাবুল মদিনায় ছোট রিসালা রয়েছে আপনার নাজাসাতে গালিজা এবং নাজাসাতে খতিকার ব্যাপারে।
আচ্ছা, পাক পবিত্রের বিধান একটা রিসালা আছে।
জি জি,
আপনার মাকতাবুল নাপাকি থেকে বাঁচার
ইস্তিনজার পদ্ধতি রয়েছে, তারপর নাফাতে।
এভাবে এভাবে যে সকল ছোট ছোট পুস্তিকা আছে ওগুলোর মধ্যে আপনার পবিত্রতার ব্যাপারে সুন্দরভাবে বিস্তারিত, আলহামদুলিল্লাহ।
আমরা আমরা সমাজের মধ্যে এটাও একটা প্রচলন আছে যে কুকুর কাপড়ে যদি কুকুর কুকুরে লেগে যায় নাপাক হয়ে যায়, আসলে এটা নয়, কুকুর লাগলে কাপড় নাপাক নয়, কুকুরের লালা যেগুলো রয়েছে ওইটা নাপাক।
এইভাবে আসলে বললাম না যে ইকরাম ভাই, মানে যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত হচ্ছে, বাপ দাদা বা নানা ওরকম বলে গিয়েছে, ওগুলোর পরে আমরা আমল করছি, কিন্তু দিন ইসলাম হচ্ছে আমি তৎপর বিষয়টা আমাকে জেনে ভালোভাবে কিতাবে রয়েছে ওইটা যে অ্যাকুরেট থাকলে আমি ওইটার উপর আমল করতে পারবো, আর সেটা যদি তাদের সাথে মিলে কোনো সমস্যা নেই, আমার আমার মা বাবা বা দাদা দাদি বা নানা ওনারা বলেছেন ওই আমলের সাথে মিললে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমল করবো যে যেটা আমাকে কোরআন হাদিসে মোবারকের মধ্যে যেটা বলেছে, ইজমা কিয়াসের মধ্যে যেটা সমাধান দিয়েছে ওই অনুযায়ী আমল করবো, এটাই তো হওয়া উচিত। আসলে লিয়াকত ভাই এখানে এবং ইকরাম ভাই, মানে পবিত্রতা বিষয়টা এতই ইসলামের সাথে গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন মুর্শিদ দেশের কথা বলেছেন, আরেকটি ঘটনা এই আমির আহলে সুন্নাহর একটি কিছুদিন পূর্বে রিসালা প্রকাশ হয়েছিল, মানে সাপ্তাহিক রিসালা, ড্রাইভারের মৃত্যু, এখানে মধ্যে একটি ঘটনা এসেছে ওই আসলে ওই ঘটনাকে কেন্দ্র করে রিসালার নাম, যে এক জায়গায় ওই মুর্শিদ দেশে এক জায়গার মধ্যে একজন ড্রাইভার মানে ট্রাক চালাতো সে মানে রাস্তায় থামিয়ে তার ক্ষুধা পেয়েছিল, তো একটা খাবার হোটেলে গেল, খাবার হোটেলে যাওয়ার পর সে কি করলো, মানে বসেই খাবার অর্ডার দিয়ে দিল, আর খাবার চলে আসার সাথে সাথে সে কি করলো, খাবার খাওয়া শুরু করে দিল
হাত না দিয়ে,
হ্যাঁ খাবার খাওয়া হাত না দিয়ে শুরু করে দিল, তো এখন খাবার খাওয়া একটু মানে কিছুক্ষণ খাওয়ার পরেই তার মুখ দিয়ে ফেনা চলে আসলো, আর ওই অবস্থায় সে ছটফট করতে করতে ইন্তেকাল করলো। তো এরা অবাক, হঠাৎ এরকম কিভাবে, মানে এখন তো পুলিশ এসে উল্টো তদারকি করছে হোটেল মালিক কি, কেননা খাবারের মধ্যে যদি সে বিষ ঢেলে দেয় বা অন্য কিছু মিশিয়ে দেয় ড্রাইভারের মৃত্যু হতে পারে। তো পরবর্তী তদন্ত রিপোর্টের মধ্যে এটা আসলো যে ওই ড্রাইভার আসলে যখন গাড়ি রেখেছিল তখন সে তার একটি চাকা পরিবর্তন করছিল, যে চাকার সাথে একটা সাপ মানে হয়ে গিয়েছিল, তার বিষটা ওই চাকার সাথে লেগেছিল, তো সে ওই হাতটা দিয়ে কিন্তু চাকাটা পরিষ্কার করেছিল বা ধরেছিল, যার কারণে তার হাতের সাথে সে বিষাক্ত সাপের বিষটা লেগেছিল, আর ওই হাত না ধোয়া অবস্থায় খাওয়ার কারণে খাবারের সাথে সে তার বিষটা শরীরের মধ্যে গিয়ে প্রভাব ফেলেছিল, যার ফলে তার ইন্তেকাল হয়ে গেছিল। তো দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিসে মুবারকার মধ্যে বলছেন যে খাওয়ার আগে এবং পরে অজু করে নিতে, কেননা খাওয়ার আগে অজু করলে একটি নেকি, খাওয়ার পর অজু করলে দুটি নেকি পাওয়া যায়, এবং খাওয়ার আগেও পর অজু করা এটা খাবারের মধ্যে রিজিকের প্রশস্ততা করে দেয়। তো দেখুন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে প্রত্যেকটা বিষয় পবিত্রতার বিষয়টা জড়িত, আমি খাবার খাচ্ছি যদি সেটা না ধুয়ে খাই তাহলে সেটা বিষ হয়তো আমার শরীরের মধ্যে প্রভাব ফেলতে পারে, আর আমার যে কোনো অসুস্থতা বেড়ে যেতে পারে, যেটি ইকরাম বাবু বলেছিলেন যে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি রোগ আক্রান্ত হওয়ার একটা বিষয় হচ্ছে অপরিচ্ছন্নতার মধ্যে।
আসলে এই যে এক্ষেত্রে আমি বলতে চাইবো যে সুন্নাতের মধ্যেই বরকত, সুন্নাত যে মেনে চলবে তার প্রত্যেকটি কাজে বরকত হয়ে যাবে, পরিচ্ছন্নতাও তার অটোমেটিক অর্জন হয়ে যাবে। এই জন্যই তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ফরমান দিয়েছেন যে খাবারের আগে আর পরে ওযু করো, যাতে করে খাবারের আগে আমি আমার যদি হাতে কোনো অপরিষ্কার কিছু থাকে বা আমার হাত যদি ময়লা যুক্ত থাকে তাহলে সেটা ময়লা মুক্ত হয়ে গেল, আর খাবারের পরে তো অবশ্যই করব। কিন্তু আমাদের সমাজে এটাও দেখা যায় যে আমরা খাবার তাড়াহুড়ো করে বসে যাই, আমরা হাত পরিষ্কার না করেই খাবার গ্রহণ করে ফেলি, এক্ষেত্রেও কিন্তু আমারই লস। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের অসুখ এবং অসুস্থতা এগুলা দেখা দেয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক, সুন্নাতের মধ্যে আমল করলেই ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। সময় হয়েছে একটি সেগমেন্ট শামিল করার, সেগমেন্টটিতে আমরা সোনালি যুগের ঘটনা শুনে থাকি, তা আসুন দেখি আজকে জাকির ভাই আমাদের জন্য কোন ঘটনাটি নিয়ে এসেছে।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। আজ ইনশাআল্লাহ তাআলা খুবই চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, যাতে করে দুরুদ সালাম পাঠ করার আগ্রহ আমাদের বেড়ে যায়। আর এই ঘটনাটিও দর্শক সোনালী যুগেরই আলহামদুলিল্লাহ। হযরত আহমদ বিন সাবিত রাহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে আমি যা কিছু দেখেছি তার মধ্যে একটি এটাও যে আমি স্বপ্নে জঙ্গলে একটি মিম্বর দেখলাম। আমি যখন মিম্বরের সিঁড়িতে উঠে গেলাম তখন আমি জমিনের দিকে তাকালাম, অর্থাৎ মিম্বরের সিঁড়িতে যখন উঠলেন তখন তিনি জমিনের দিকে তাকালেন, তখন দেখলাম জমিন থেকে দূরে বাতাসে একটি মিম্বর, অর্থাৎ জমিন থেকে দূরে বাতাসে একটি মিম্বর। আমি কয়েক ধাপ উপরে উঠে গেলাম, যখন ঘুরে দেখলাম তখন শুধু সেই ধাপই দেখলাম যাতে আমার পা ছিল, আর কিছুই দেখতে পেলাম না। আমি দুরুদ সালামের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ পাক আমাকে নিরাপত্তার পথে চালাও। এরই মধ্যে পুল সিরাতের ন্যায় একটি কালো সুতা দেখলাম। আমি মনে মনে ভাবলাম যে হয়তো এটি পুল সিরাত যা আমাকে এসে ঘিরে নিয়েছে। আমার নিকট আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ এবং রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ সালাম ব্যতীত কোনো আমল ছিল না যা এই কঠিন ধাপ অতিক্রম করতে কাজে আসবে। এমন সময় অদৃশ্য থেকে ঘোষণাকারীর এই আওয়াজ শোনা গেল, যদি তুমি এই ধাপ অতিক্রম করে নাও তবে অপর প্রান্তে রসুলে পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা ইকরামগণ তাদের সাথে সাক্ষাতের নিয়ামত পাবে। এই কথা শুনে আমি খুবই খুশি হয়ে গেলাম, আর আমি আল্লাহ পাকের দরবারে দুরুদ সালামের ওসিলা উপস্থাপন করলাম। তখন হঠাৎ আমাকে এক নুরানি মেঘ উঠিয়ে নিয়ে গেল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এনে ফেলল। দেখলাম রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট আছেন এবং তার ডান পাশে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত রয়েছেন, আর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে আছেন। আমি আরজ করলাম, হুজুর আপনি আমার জামিন হয়ে যান। তখন ইরশাদ করলেন, আমি তোমার জামিন হলাম আর তোমার উত্তম পরিণতি হবে তথা ভালো অবস্থায় অফাত হবে, অতঃপর আমি দোয়ার আবেদন করলাম। তখন তিনি ইরশাদ করলেন, আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করাকে আবশ্যক করে নাও আর অহেতুক বিষয় থেকে দূরে থাকো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরুদ সালাম বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের মাধ্যম, দুরুদে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার মাধ্যম, দুরুদে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জনের মাধ্যম, আর দুরুদে পাক জান্নাত অর্জনের মাধ্যম, দুরুদে পাক পেরেশানি দূর হওয়ার মাধ্যম, আর দুরুদে পাক মানুষের আকিদা এবং মানুষের ইবাদতকে ভালো করে অর্থাৎ সুশৃঙ্খল করে দেয় এই দুরুদে পাক। আল্লাহ তাবারক ও তাআলা আমাদের সবসময় নিজের জবানে দুরুদ সালাম জারি রাখার, দুরুদ সালাম পাঠ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এভাবে আরো অসংখ্য দুরুদ সালামের সমাহার জানতে হলে সংগ্রহ করুন দুরুদ সালামের সমাহার কিতাবটি। এখানে ইনশাআল্লাহ অনেকগুলো দরুদে পাকের আপনারা ফজাইল জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদে পাকের আশিক বানিয়ে দিক। আসুন আমরা মানকাবাতে আত্মার শামিল করে এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের ডিসকাশনের দিকে যাব ইনশাআল্লাহ।
আমার আত্মার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার প্রিয় তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ার দিনের
যে কৌশল জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমারে প্রিয় জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমারে প্রিয় জিন্দাবাদ এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তে বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তে বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তে বাহার আলা হযরত জিন্দাবাদ শুধু শরিয়া জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ সকল সুন্নি যদি তোমার সাথে মিলে গিয়ে তো সকল সুন্নি যদি তোমার সাথে মিলে গিয়ে যেত সকল সুন্নি যদি তোমার সাথে মিলে গিয়ে যেত শত্রু হতো অপর আর সুন্নত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ পরিবর্তন করেছ তুমি নজওয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছ তুমি নজওয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছ তুমি নজওয়ানদের জাহির বাতিন মদিনা দিলে রোশনি তোমার পুরানি চেহারা জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ
দর্শক আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার বিলাদত শরীফ সামনে আসতে চলেছে 26শে রমজান আমরা নিয়ত করি এখন থেকে ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাতের জন্য যা আমাদের করণীয় আমির আহলে সুন্নাহ যে কাজটা করলে খুশি হবেন সেটা ওনার এই বিলাদত শরীফে তোহফা হিসেবে আমরা পেশ করি এবং নিগ্রান শুনা হাজি মোহাম্মদ ইমরান আত্তারি আজ হাজি আব্দুল হাবিব আত্তারি ইনাদের পক্ষ থেকে তো এসেছে যে আমরা মৌলানা ইলিয়াস কাদেরী নামে যে ইউটিউব এবং ফেসবুক পেজ আছে এখানে যাতে আমরা ফলোয়ার বাড়িয়ে দেই এটাও ইনশাআল্লাহ আজওয়াজাল বাপার বিলাদত শরীফে একটি তোহফা হিসেবে গণ্য হবে তো দর্শক আমরা আলোচনা করছিলাম পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইকরাম ভাই দেখা যায় যে ঘরের মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক সময় সজাগ থাকি না যেমন যে আমরা যে জিনিসটা যে জায়গায় রাখার দরকার সেই জায়গায় রাখি না এতে করে দেখা যায় একটি জিনিস আমি তো এক জায়গা থেকে নিয়ে নিলাম এরপর সেখানে না রেখে আমি অন্যত্র রেখে দিলাম এটা দেখা যায় অন্য জনের জন্য এখন পেরেশানির শিকার হয়ে যায় কেন সবার মাইন্ডে আছে যে এই জিনিসটা তো এখানেই থাকে এখন আমার একটু গাফিলতের কারণে আমার একটু খামখেয়ালির কারণে অপরিচ্ছন্নতার একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় এলোমেলো একটা জিনিস দেখা যায় এই ব্যাপারে আপনি কি বলবেন
আসলে দেখো ভাই আমরা সকলেই জানি জুতা পরা হয় পায়ে আর টুপি মাথায় এখন জুতা যদি মাথার উপর উঠে যায় তাহলে মানুষ তাকে নিঃসন্দেহে পাগল বলবে কিন্তু যেটা রাখার জিনিস সেটা না রেখে এটা যেটা রাখার জিনিস সেখানে কেন রাখা হয়েছে ঠিক তদ্রুপ এখান থেকে আমাদের জন্য মেসেজ হচ্ছে এটা যে জিনিস যেখানে রাখা দরকার সে জিনিসকে সেখানে মানায় যে জিনিস যেখানে রাখার উপযুক্ত নয় সে জায়গায় যদি অন্য জিনিস সেখানে মানাই না সকলে জানি কারণ জামা যেটা গায়ে পরা দরকার সেটা তার পায়ে পরে না আর যেটা পায়ে পড়ো জিনিস সেটা গায়ে পড়ে না। তাহলে এই যদি এই ক্ষেত্রে যদি আমরা যদি সজাগ থাকি তাহলে কোরআন শরীফ যেখানে রাখার সেখানে উচ্চ জায়গায় রাখবো, এবং যেখানে কলম রাখা দরকার সেখানে কলম রাখবো। এখন কোরআন শরীফ যেখানে রাখার দরকার সেখানে যদি আমি যদি অন্য কোনো জিনিস তুলে রাখি, আর যেখানে রাখার জিনিস নয় কোরআন শরীফ সেখানে যদি আমরা কোরআন শরীফ রেখে দিই সেটা কোরআনের প্রতি অবমাননা হবে
জি,
এবং সেক্ষেত্রে আমাদের একটু সজাগ হতে হবে। এবং যে জিনিস যেখানে সুন্দর দেখায় বিশেষ করে কোরআনে পাক হাদিস মুবারাকা যেগুলো কিতাবাদি রয়েছে সেগুলো উঁচু জায়গায় রাখা, তো মাদানি সালাম দর্শকরা তো দেখে থাকেন আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়া যে মদিনায় এবার তুবরুকাত যেগুলো সেগুলোকে কোথায় রাখবেন, কোন জায়গায় রাখবেন, কীভাবে রাখবেন, নারায়ণ মুখের নকশা কোন জায়গায় রাখবেন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের দাড়ি মুবারক, চুল মুবারক, জুব্বা মুবারক, বা হানাকা বা গিলাপের অংশ, এভাবে বাগদাদ শরীফের গিলাপের অংশ, এভাবে যে তবরুকাতগুলোকে কীভাবে সজ্জিত করে রেখেছেন, কীভাবে রেখেছেন, যদি আমরা সেই ভিডিও ক্লিপটিতে আমরা একটু দেখে নিই না, তাহলে আমাদের মধ্যে মানুষের সৃষ্টি হয়ে যাবে। এবং সাথে সাথে আমির আহলে সুন্নাত নামাজের স্থান কীভাবে রেখেছেন, কীভাবে করেছেন, তসবিহ কীভাবে রেখেছেন, জুতা কীভাবে পরিধান করেছেন, কোন স্টাইলে স্যান্ডেল পরিধান করেছেন, এগুলো রাখার সময় কোন মুখে করে রেখেছেন, এই সব কিছু সুন্নত অনুযায়ী যদি আমরা যদি এইভাবে আমল করতে পারি তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব, দুনিয়ায় সফল আখিরাতও সফল। সেজন্য টেন্ডেন্সি আমার টেন্ডেন্সি ঠিক রাখতে হবে। আজকেও আসার সময় দেখলাম যে ছোটো ছোটো কিছু কিশোর রাস্তার মধ্যে সরগোল সরগোল, এবং তাদের আচরণ দেখে এভাবে মনে হলো যেন এগুলো কিশোর গ্যাং, মানে ওই ছেলেগুলার মিসবিহেভ, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা, গাড়ির দীর্ঘ লাইন পড়ে যাওয়া। কিশোরগুলার বয়স বেশি হয় না, হয়তো 11 বছর 12 বছর, তার চেয়ে বেশি হবে না। তাহলে এদেরকে জিনিসগুলো বোঝানো রাস্তার হক, যে রাস্তার মধ্যে কিছু হক রয়েছে, রাস্তার হক, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া সেটাও রাস্তার হক। এখন রাস্তার মধ্যে
এটা ইমানের অংশ,
রাস্তার মধ্যে যানজট সৃষ্টি করা, মানুষকে কষ্ট দেওয়া, দীর্ঘ লাইন, চিৎকার করা, রমজান মাসের মধ্যে হবে হুই হুল্লোর, দেখুন তাদের মধ্যে এটা নেই, টেন্ডেন্সি এটা নেই, আমি কার সাথে কি বলে যাচ্ছি, রাস্তার মধ্যে দীর্ঘ লাইন পড়ে গিয়েছে, এভাবে চিৎকার করা, তারপর নিজের ক্ষমতাকে বিল্ড আপ করানোর জন্য। তাহলে এইগুলা করার মাধ্যমে কি ফায়দা, কি লাভবান রয়েছে? আর আমরা প্রতিদিন আমাদের দেখা যায় যে কিশোরগুলা আজকে একজনের সাথে একজনের সাথে মারামারি, প্রাণহানি। তাহলে এই পরিবেশ ইলমে দিন না থাকার কারণে, যে ইলমে দিন যদি জ্ঞান যদি থাকতো তাহলে ওই বাচ্চা কখনো কারো গায়ে হাত উঠাতো না, কারো সাথে ঝগড়ায় লিপ্ত হতো না, কাউকে মন্দ বলতো না। সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র কাপড় চোপড়ে নয়, জবানের পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, কানের পরিষ্কার পরিচ্ছন্নতা, কানের মধ্যে মিউজিক শুনে শুনে গান, রমজান মাস কোরআন মাকে তালে অসন্ন মুসলমানরা, আজকে মুসলমানরা নাচ গান এগুলো শুনে শুনে চলে যাচ্ছে রাস্তার মধ্যে, কে কোন দিকে যাচ্ছে, কার সাথে ধাক্কা লাগতেছে সেদিকে কোনো তোয়াক্কা নেই, গাড়ি পেছানো আসছে হর্ন দিচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। তাহলে এই কানের সমস্যা, তাহলে এই কানের পরিষ্কার করতে আমি কানটাকেও পরিষ্কার রাখি জন্য রুহানিয়ান যে কারি আছে সেই কারির কোরআন পাকের তেলেবাদ সেদিন সে শুনতে পাবে না, যে দুনিয়ার মধ্যে মিউজিক অশ্লীল ভাই ফোনান গান শুনেন শুনেছি, সেজন্য সে কানটাকে প্রতিপত্ত রাখা দরকার। জবান 32টা দাঁতের মধ্যে একটা জিহ্বা, এটাকে যেভাবে পুতে পবিত্র রাখতে হবে ঠিক তদ্রুপ এই জিহ্বার আমানে বিশ্বাস করেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, জিহ্বা দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ, তার সতর হিফাজত করল আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার। সেজন্য আমাদেরকে জবানের হিফাজত করতে হবে, অঙ্গের হিফাজত করতে হবে।
আল্লাহ করিম আমরা যা কিছু শুনেছি এরপর আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলা আল হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।